الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین عزیز طلبہ پردر آلے پردن شین ماں و بننا اللہ رب العزت بہت بڑا احسان و مہربانی اللہ پاک آمدر شکل کے এই ফিতনার সময় আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে এক ইসলাহি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমি গত মাসেই ইজতেমায় একটা বিষয়ের উপরে বলতেছিলাম। বিষয়টা ছিল, একটা হল আদমি হওয়া, কি হওয়া, আর একটা হল মানুষ হওয়া। বিশ্বের যত মানুষ আছে সবই আদমি। আবু জাহল আদমি, আবু লাহাব আদমি, বর্তমান বিশ্বের যত বড় বড় কাফের আছে সকলেই আদমি। আদমি বলা হয় আসলে ইয়াই নিসবতিয়া, যার সম্পর্ক আদমের সাথে। আর আমাদের আব্বার নাম আদম আলাইসলাম। তো আদম সন্তান যারা এই দুনিয়ার মধ্যে আছে তারা সকলেই আদমি, মুসলিম হোক অমুসলিম হোক, মুসলিম হোক অমুসলিম হোক। আর একটা হল মানুষ হওয়া, সবাই মানুষ না, কারণ দুনিয়াকে আল্লাহ পাক বানাইছেন মানুষের জন্য, আর মানুষকে বানাইছেন আখিরাতের জন্য। অর্থাৎ যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে একজন মানুষ থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না। তার অর্থ কেয়ামত হওয়ার থেকে বাধা হল কি, মানুষের অস্তিত্ব, মানুষের উজুর। তো যেদিন দুনিয়ার থেকে মানুষ খতম হয়ে যাবে ওইদিন দুনিয়া কি হয়ে যাবে, খতম হয়ে যাবে, কেয়ামত হয়ে যাবে। আমি গত মাসে আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ পাকের যত মখলুক আছে দুই ধরনের, একটা হল লাহুতি, একটা হল নাসুতি। মালায়েকা লাহুতি ঊর্ধ্ব জগতে থাকে, গরু ছাগল কুকুর বেড়াল নাসুতি জমিনে থাকে। লাহুতি শুধুই লাহুতি, নাসুতি শুধুই নাসুতি। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন লাহুত এবং নাসুত দুটাকে একসাথে করে। অর্থাৎ মানুষ লাহুতিও আবার মানুষ নাসুতি। ফেরেশতা শুধুই লাহুতি, গরু ছাগল কুকুর বেড়ালে শুধুই নাসুতি, আর মানুষ লাহুতি এবং নাসুতি। এজন্য আমি বলছিলাম যে লাহুতি মানুষ আসতে হল ঊর্ধ্ব জগৎ থেকে। নাসুতি আসে কোথা থেকে? ঊর্ধ্ব জগৎ থেকে। কে? লাহুতি মানুষ। অন্য যে কোনো জায়গায় আসে, দেহটা হল নাসুতি, দেহটা হল বাহন, দেহটা হল গাড়ি। এই বাহনটা যেখানেই আল্লাহ রাখেন, লাহুতি ওখানে যায়। যেমন আমাদের মায়ের পেটে আমাদের বাহন তৈরি হয়েছে, আমাদেরকে আল্লাহ পাক লাহুত থেকে পাঠাইছেন কোথায়? বাংলাদেশে। আমেরিকাও না আসুক, লন্ডনও না আসুক, সৌদি আরব, অর্থাৎ আলমে আলা আলমে আসমান, ঊর্ধ্ব জগৎ নিচের জগৎ, নিচের জগৎ নাসুক। তো বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো গাড়ি রেডি হয়, তো লাহুর থেকে ফেরিস্তারা মানুষটিকে নিয়ে তার গাড়িতে তাকে বসাই দেয়। কথা বুঝছেন? এজন্য সৃষ্টিগতভাবে কেউ আরবি, কেউ আজমি, কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ এই কেউ সেই, কেউ এই বংশের, কেউ ওই বংশের, এর কোনই কি নাই, আল্লাহর নিকটে এর কোনো মূল্য নাই। এটা তো আল্লাহর ইচ্ছা, ঐচ্ছিক না, বরং কার ইচ্ছায়? আল্লাহ যেখানে চান বসান, আবার যেখানে চান নামান। বড় ভিআইপি মানুষ রোডের ভিতরে নামায় ফেলে, এটা কি বলা যাবে? আল্লাহ এত বড় ভিআইপি মানুষ, গরিবের বন্ধু, তারে আপনি এরকম রোডের ভিতরে নামায় দিলেন, বলা যাবে? কিন্তু একজন বড় মানুষের রোডের ভিতরে নামান না আপনি। হ্যাঁ, প্রতিবাদ করবে একসাথে মানুষ, অনেকে হাঁটার মানুষ হাইতে দেবে, জানবে ওনাকে ওইখানে পৌঁছে দিয়েছে। এরকম আল্লাহকে বলছে জানলাম ওখানে কেন নামাইলাম, যেখানে চান নামাই দেন, বসাইছেন আল্লাহ, নামানো আল্লাহ। এই গাড়িতে বসার নাম আমি বলছি হায়াত, নামার নম্বর। বসলে নাসুতি দেহ সচল হয়, আর মানুষটা নামলে নাসুতি দেহ অচল হয়। সচল হওয়ার নাম হায়াত, অচল হওয়ার নাম বউ। কথা বুঝছেন? এই জন্য কবে নামবে, কোথায় নামবে, কবে নামবে, কোথায় নামবে কে জানেন? বাকি কেউ জানে না। এখানে আপনি ঢাকাতে কবরের জন্য জায়গা কিনে রাখলেন, নামলেন যে লন্ডন, নামলেন যে হাওয়ার ভিতরে, নামলেন যে কোথায় মনে করেন পানির ভিতরে, কোথায় পানির ভিতরে, তালাশ করে পাওয়া গেল না। কবরের জায়গা কিনতে কোথায়? জুরাইন। কোথায়? এই আমাদের জুরাইন কিনছে কবরের জায়গা, নামছে কোথায়? পানির ভিতরে। লাশ তালাশ করেও কি পাওয়া গেল না, তো কি হয়েছে? এই জন্য আমাদের এক বুজুর্গ, ওনার একটা শের আছে, উনি বলতেন যে ক্যা খাক ডালোগে মেরি কবর পর, নেই ক্যা ফুল ডালোগে মেরে কবর পর, খাক বিনা ডালি যায়গি। আরে কবরে ফুল দিবা করতে গে মিয়া, আমার কবরে তো মাটিও দেওয়া হবে, কবর কি খাক বিনা ডালি যায়গি। তো ওই বুদুর্গের ইন্তেকাল হজের সফরে জাহাজের ভিতরে হয়েছে। আর আগের জমানায় পাড়ি জাহাজে মরে গেলে কি করত? লাশ শর্তখানা রেখে দিত না। বর্তমান জাহাজের ভিতরে কি আছে? লাশকে রাখার ব্যবস্থা আছে, ব্যবস্থা ছিল না, ওই পানির ভিতরে ছেড়ে দিত। ক্যা ফুল ডালোগে মেরে কবর পর, খাক বি না ডালি যায়গি। আল্লাহ বলাদেরকে আল্লাহ পাকে ইশারা করেন, কথা বুঝছেন? তো কবরের জায়গা কিনল কোথায়? ঢাকাতে। গাড়ির থেকে নামলো কোন জায়গায়? পানির ভিতরে, হাওয়ার ভিতরে। অনেকে হাওয়ার ভিতরে নামে না, প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোথায় কি হয়েছে কোনো খবর নেই। কথা বুঝছে? সেই জন্য কবে নামবো, কোথায় নামবো, কারণ কি জানা আছে? কারোর জানা নেই। আর এটা কনফার্ম, যারা উঠবে তারা নামবে, যারা উঠবে তারা নামবে। অনেকে বলতে হজরত খালি ভয় লাগে, কিসের বুঝে দেব এমন কথা মরবা, এর ভিতরে তোমার কোনো সন্দেহ আছে? এই জন্য তো ইয়াকিন বলছে আল্লাহ, কি কি মরকে কি বলেছেন? অবদ্রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৌত এমন একটা জিনিস যে একটাই নেই, এর ভিতরে কারো কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। পুরো কোরআনকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, এই এই আয়াতকে অস্বীকার করার কোনো অবকাশ কেউ করছে যে না আমি বলবো না, বেঁচে থাকবো? করছে কেউ? কেউ করে নেই, করতেও পারবে না, বলে যায় মানুষ। তো আমার দোস্ত, তারা তো লাহুতি আর নাসুতি একসাথে থাকে না। লাহুতি আর নাসুতি যদি একসাথে থাকে তাহলে নাসুতি সচল থাকে। এই সচল হওয়ার নাম হায়াত। আর লাহুতি যদি নাসুত থেকে নেমে যায়, নাসুতি কি হয়ে যায়? অচল হয়ে যায়। অচল হওয়ার নাম তো। এর ভিতরে মানুষ কোনটা কি বলে, নাসুতি না লাহুতি? লাহুতিটা হলো মানুষ, আর এটা হলো মানুষের গাড়ি বা মানুষের বাহন, যেটাকে আমরা মানব দেহ বলি। কি বলি? মানব না মানবের দেহ? মানবের দেহ। তো মানুষ কে কে দেখছেন বলেন দেখি। দাম হল মানুষের, দেহের না, দাম হল মানুষের। তবে মানুষটা যদি দামি হয়, দেহ দামি, কারণ। আর মানুষটা যদি বেদামি হয়, দেহ মরার পরে সব মানুষই তো, সব দেহই মানুষ গোরস্থানে নিয়ে যায়, কিন্তু একটা দেহ হল ওই দেহ যেটা ভিতরে আল্লাহর বন্ধু চলাফেরা করত, আর একটা হল ওই দেহ যেই দেহের মধ্যে একজন অপরাধী চলাফেরা করত। তো অপরাধীর গাড়ি আর বন্ধুর গাড়ি কি এক হবে? আল্লাহ, আফগানিস্তান আমাদের দেশের একটা দেশ, বর্তমানে মুসলিম দেশ আলহামদুলিল্লাহ। তো এই আফগানিস্তানে জিহাদ হয়েছে, মুসলমানরা জিহাদ করে আলহামদুলিল্লাহ কামিয়াব হয়েছেন, এখন ইসলামী রাষ্ট্র। তো সর্বপ্রথম যেই রাশিয়াকে আসার জন্য ব্যবস্থা করছিল যে লোক, তার নাম কি? আমার হচ্ছে মাসুদ মুজাহিদ, নাজিবুল্লাহ। তার জামানায় কে আসছে? রাশিয়া আসছে। নাজিবুল্লাহ ঠিক আছে? ঠিক আছে না? এই মুহূর্তে আমার ধীরে নাই। তো আমরা একবার আফগানিস্তান দেখতে গেছিলাম আর কি, দেখতে। তো কান্ধারে তার গাড়িতে রাখা ছিল, যেখানে মুজাহিদিনরা থাকত সেখানে তার কিছু রাখা ছিল গাড়ি। তো যাওয়ার সময় আসবার সময় প্রত্যেক মুজাহিদ একটা লাথি মারত, কারে, কার গাড়ি, যে এই লোকটাই এই গাড়িতে যেই লোকটা চড়ত সেই এই দেশটাকে কি করছে, শয়তানদের হাতে বিক্রি করে দিয়েছে। কথা বুঝছেন? আর যদি একজন আল্লাহর ওলির কোন জিনিস থাকে তো মানুষ তাদের কি দেয়, চুমো দেয়, আল্লাহ এটা অমুক ওলির সাথে এর সম্পর্ক, দেহটা নাসুতি, লাহুর থেকে মানুষ এসে কোথায় বসছে, নাসুতি দেহের ভিতর বসছে। এই ওই বাচ্চাদেরকে ভাগাও, ওই বাচ্চাদেরকে এই বাবু এই, কথা বুঝছেন? তো মানুষ আসছে কোথার থেকে, দেহ হল নাসুতি। আমি বলছি তিনটে দেহ তিন জায়গায়, তিনটে দেহ তিন জায়গায়, আব্বার দেহ আরাফার ময়দানে, আম্মার দেহ জান্নাতের মধ্যে, আর বাকি আমরা যারা আছি সবার দেহ মায়ের পেটের মধ্যে। মায়ের পেটের ভিতরে যে জায়গায় হয়েছে সেটার নাম হল রেহেম, আলমে আরহাম। তো মানুষ চাষে আলমে আরওয়া থেকে, রেহেম তৈরি হয় আলমে আরহামে, দুটি আলম হল না? তো আলমে আরহামের মধ্যে যখন বডি রেডি হয়ে যায় তখন আল্লাহ পাক আলমে আরওয়া থেকে মানুষটাকে পাঠান। এনাদের যেমন তেমন করে পাঠায় দেন, ও ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেন যে অমুক দেশে অমুক ডিস্ট্রিক্টে অমুকের স্ত্রী অমুকের মেয়ে অমুকের পেটের ভিতরে এর গাড়ি বানানো আছে, দিয়ে দেয়। আর এইটা অনেক আগেই আল্লাহ লিখছেন, আজকে সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছেন। কি বানাইছেন?
কলম,
কলম, কলম বানাই আল্লাহ কলমকে বলছেন কলম লেখো, নুন কলামি আমায়াস্তুর, এই যে কলম, কলম বানিয়েছেন প্রথম। তো কলম থেকে আল্লাহ বলছেন লেখো, কি লেখবো, এখন থেকে নিয়ে যাদা হবে সব লেখো, বুঝলেন? আমাদের হযরত মাওলানা কাসেম সাহেব নানুতুবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, হাজি সাহেবের খলিফা, এই জন্য হাজি সাহেবকে বলা হয় সৈয়দ তায়েফা। তো উনি হিসাব বিজ্ঞানে বড় পণ্ডিত ছিলেন, আর এটা হিন্দুরাও জানত, ও সব ব্যাপারেই পণ্ডিত ছিলেন কিন্তু এই ব্যাপারে বিশেষ মহারত ছিল, যোগ্যতা ছিল। তো উনি একবার দিল্লি যাচ্ছিলেন, যাওয়ার পথে মিরট পড়ে, মিরট, তো মিরট ট্রেন স্টপেজ করে, তো ওইখানে হজরতের ট্রেন যখন দাঁড়াইছে আগের থেকেই ওইখানের এক হিন্দু পণ্ডিত ছিল, সেও হিসাব বিজ্ঞানে অনেক মাহের, সে চিন্তা করলে দেখি একটু মৌলবীর পরীক্ষা নিয়ে দেখি, এই জন্য স্টেশনে দাঁড়াই গেছে। তো হজরতের ট্রেন যখন দাঁড়াইছে ওলামা কেরাম গেছে দেখা করার জন্য হজরতের সাথে, তো উনিও গেছে যে কাসেম সাহেব ট্রেন তো চলে যাবে, আমি অনেক সময় অপেক্ষা করছি আপনার নিকট একটা প্রশ্ন করার জন্য, আমি শুনছি আপনি হিসাব বিজ্ঞানে অনেক মাহের, আল্লাহ পাক আপনাকে মহারাত দিছে যোগ্যতা দিছে, তো আমার একটা প্রশ্ন, প্রশ্ন আপনাদের ধর্মীয় কিতাবের ভিতরে আছে কলম আল্লাহ বানাইছেন, কলমকে বলছেন লেখো, লিখছে আর কত কিছু লিখছে, সব কোনো কিছু বাকি নেই। ওই যে মানুষ বলেন যে ভাগ্যের লেখক না যায়, কে লিখছে কলমে, কবে লিখছে? এই দুনিয়া ওর আগে আল্লাহ লেখাইছে কলম দিয়ে, বুঝে গেছে? কলম তো লিখতে হয় মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তো বলতেছিল, প্রশ্ন হল যে আমি আমার জীবন সংক্ষিপ্ত জীবন, কিন্তু আমি ছোট্টবেলায় কি হয়েছে তা আমার মনে আছে, কি আছে? আমার ছোটবেলার যে ইতিহাস ওইগুলোকে যদি এই পর্যন্ত আমার যা হয়েছে লেখা শুরু করি আমি, ঘর ভরে যাবে, ঘর এতগুলো কি হবে বই হবে, যেটুকু আমার কি আছে মুখস্থ আছে। তাহলে আমার ছোট্ট জীবনের ইতিহাসে যদি একটা ঘর করে যায়, তাহলে আপনাদের আল্লাহ যে বলল সব লেখো, লিখলো তো কতগুলো হয়েছে এই বই, এগুলো আছে কোথায়? বইয়ের সংখ্যা কত, আছে কোথায়? নেই, কে জিজ্ঞেস করছে? পণ্ডিত। তখন আমাদের হযরত মাওলানা কাসেম স্যার নানুতুবির মধ্যে বলছেন, দাঁড়ে তোমার প্রশ্নের ভিতরে তো এর উত্তর রয়ে গেছে, তুমি আমার কি জিজ্ঞেস করো? কিভাবে বুঝলাম না, কারণ না বোঝার খেয়ে, এই যে তুমি লেখবা, যেটা লেখলে কি ভরে যাবে, ঘর ভরে যাবে, লেখবা কোথার থেকে? কারণ আমার ব্রেনের ভিতরে আছে, কোথায় আছে? ব্রেনের ভিতরে আছে। তখন বলছেন যে তোমার ব্রেনের ভিতরে যদি এত জায়গা হয় যে ওইটা যদি ওপেন করা হয় কি বেড়ে যাবে, ঘর ভরে যাবে, তো আর তোমার ব্রেন যদি এরকম হয় তাহলে আল্লাহর বানানো তখতা যেটা, আল্লাহর বানানো মেমোরি যেটা, ওটা কত বড় হবে? 10 ঘন্টা 20 ঘন্টার বয়ান, ছোট্ট একটা পিচি মেমোরির ভিতরে, তাই না? এ 10 ঘন্টা ওর ভিতরে কিভাবে ঢুকছে? এ কম্পিউটারটা বুঝে হার্ড ডিস্ক, পুরো জীবনের ইতিহাস, পুরো জীবনের যা কিছু করছে কাজে ওটা কোথায়? হার্ড ডিস্কে আছে। ভাই তোমার জীবনের সব ইতিহাস যদি হার্ড ডিস্কের ভিতরে জায়গা হয়, তো আল্লাহ যদি চান তাহলে এরকম পারেন না? এই জন্য হযরত বলছেন যে তোমার প্রশ্নের উত্তর, তোমার প্রশ্নের ভিতরে তোমার উত্তর আছে, কথা বুঝছে? উলাইকা বাই, আমাদের পূর্বপুরুষ যারা আজীব, আল্লাহ পাক তাদেরকে মহারাত দান করছিলেন, যোগ্যতা দান করছেন, এলেম দান করছিলেন, আর এলেম আসে আমলের বরকতে। এলেম আসে, ও কালকে শুনতেছিলাম এক আল্লাহর বান্দা অনেক জোরদার বয়ান দিচ্ছিল যে প্রত্যেক জিনিস আপডেট হয়, আমাদের কমে মাছের আপডেট নাই। তাই আমি বললাম এটা পাগল নম্বর ওয়ান, আপডেট কি হবে বেটা? আমাদের ধর্মের আপডেট আছে? আমাদের ধর্মের আপডেট আছে? তা আমাদের কি আপডেট হবে? কারণ আমাদের ধর্ম শুরু হয়েছে রসুল্লাহ থেকে, তাই না? এখন ধর্মের যে রাজরসুল বলে গেছেন, এর ভিতরে বাড়ানোর অনুমতি আছে, কমানোর অনুমতি আছে? বাড়ানের নাম বেদাতি, বাড়ানের নাম বেদাত, কমানের নাম এলহাদ। মুলহেদ জাহান্নামী, বেদাতিও জাহান্নামী, একমাত্র ওই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি আপডেটও বাড়াবেও না কমাবেও না, কথা বুঝছেন? এই জন্য সাহাবায়ে কেরামদের ভিতর যারা আল্লাহ রাসূলের থেকে যা কিছু শিখছেন, শিখা ঘোষণা দিয়েছেন, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, বাড়াবেও না দুঃখ পাবো না। আল্লাহ রাসূল বলছেন দেখো এই যে জান্নাতি মানুষ, তো বাড়াইলে জান্নাতি হয় না কমাইলে জান্নাতি হয়? বাড়াইলেও না, যদি বাড়ায় তার নাম বেদাত, আর বেদাত যে করে তার নাম মুবতাদে, আর কমাইলে তার নাম হল ইলহাদ, তাকে বলে মুলহেদ। আমাদের আকাবিরিন মুলহেদও ছিলেন না, বেদাতিও ছিলেন না। যুকা তো আল্লাহ রসুল যা বলছেন তাই, যেটাকে আমার প্রিয় মুর্শিদ বলছেন নকশা কদম নবীকে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, বিকল্প কোন রাস্তা নাই, সুন্নতের রাস্তা। তো সুন্নত কি প্রতিদিন নতুন নতুন হবে নাকি? হ্যাঁ, অনেক বক্তা আছে কয়েক নতুন বয়ান না করলে কি হয় না, মার্কেট পাওয়া যায় না। হ্যাঁ বাবা, মার্কেট তো বাবা জান্নাত পাবা না, একটা হলো মার্কেট পাওয়া আর একটা হলো জান্নাত পাওয়া। জান্নাত পাইতে হলে মকবুল হইতে হবে, মশহুর হওয়া যায়, মকবুল হওয়া যায় না। ওলামায়ে কেরাম মুখস্থ রাখবেন, একটা হলো মশহুর হওয়া, একটা হলো মকবুল হওয়া। দিনের ভিতর আপডেট করে দিবা, মশহুর হয়ে যাওয়া। আল্লাহ, হুজুর যে বয়ান করছে আজকে জীবনে শুনিনি, কোরআন হাদিসে কোন জায়গায় নাই এমন বয়ান হুজুর আজকে করে গেছে, দেখছেন কেন? কোথায় নাই কোরআন হাদিসে, কোথায় নাই? আমাদের হুজুর আশেপাশ প্রত্যেকদিন কোরআন শরীফ পড়িয়া বয়ান করে। আজকে একটা বয়ান আছে কোরআন হাদিসে, কোথাও নাই, দেখছেন কেন? জবরদস্ত হয়েন এক আল্লাহর বান্দা, এক আল্লাহওয়ালার নিকট গেছে, যাই আসে বলছে হুজুর আপনার নিকট বড় আশা নিয়ে আসছি। কি আশা নিয়ে আসছেন? আপনি এমন একটা জিনিস আমাকে দিবেন যেটা কোরআন হাদিসে নাই, আপনি আল্লাহওয়ালাদের থেকে সিনার থেকে পাইছেন। কোন জায়গার থেকে? সিনার থেকে পাইছেন, সিনার থেকে, কোরআন হাদিসে নাই। ভাই যেটা কোরআন হাদিসে নাই সেটা যদি সিনার থেকে আসে, সেটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য? না, এই জন্য সিনায়ও যদি কারো আসে, আসতে পারে, এটার নাম এলহাম। কি নাম? কাশফ হইতে পারে, কিন্তু ওটাকে মিলাইতে হবে কোরআন এবং হাদিসের সাথে। যদি মিলে তাহলে আমল জায়েজ, তা নাহলে আমল জায়েজ নাই। এই জন্য আমাদের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ রলি, উনি যখন দাওয়াত তবলিগের মেহনত শুরু করলেন, অনেক কথা ওনার দিলের ভিতরে আসত, তখন এই সব কথাগুলো বলার আগে, প্রচার করার আগে, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আজম হিন্দুস্তান, মুফতি আজম হিন্দুস্তান, তার নিকট যে বলছেন হযরত মেরে দিল মে ইস তরহ কুছ বাতে আ রহি হ্যায়, এইভাবে একটা কথা দিলে আসতেছে। তো হযরত যদি কোরআন এবং হাদিসের আলোকে সঠিক মনে করে বলতেন যে হ্যাঁ এটা কি ঠিক, তাহলে তার প্রচার করতেন। আর হযরত যদি বলতেন না ভাই এটা কি না ঠিক না, তাহলে তার প্রচার। এই জন্য যারা ব্রেনি মানুষ বা এই ধরনের মানুষ তাদের দিলে আসে, যারা রিচার্জ করে তাদের আসে। তো যার কোন মুরব্বী থাকে সে তো সঠিক পথে থাকে, মুরব্বী হারা যে নিজের মতে চলে সে গোমরা হয়ে যায়। কি হয়ে যায়? ওই যে দিলে আসছে বা রিচার্জে ধরা পড়ছে, ওটা বলছে, ওটা বললে কি হয়ে গেছে, এই যতগুলো গুমরা হয়েছে না, গুমরা ফেরকার যত নাম আছে যতগুলো গুমরা হয়েছে ওর একটার মুরুব নেই, কথা কি বুঝছেন? তালাশ করে দেখবেন একজনের কি নাই, হাতিলে আসছে মানি আর কাশু এগুলো উচিত না, আর কাশু ফাঁসে কাফের হইতে পারে, কাফেরের কি হইতে পারে, কাশু হইতে পারে। এর জন্য আমার বয়ান করতে হবে আরো এক ঘন্টা। অর্থাৎ কাশু হওয়া কোন বুজুর্গের লক্ষণ না, দেখতে হবে যে এই কাশু যেটা হইল এটা কোরআন এবং হাদিসের সাথে মিলে কিনা, মিললে আলহামদুলিল্লাহ, না মিললে মারদুদ, বুঝে আসছে না। এক আল্লাহর উলি ছিলেন বুজুর্গ, আমাদের বর্তমান মানুষ স্বপ্ন নিয়ে অনেক পাগল, অনেক পীর সাহেবরা আছে খালি স্বপ্ন বয়ান করে, কয়েক আজকে এই স্বপ্নে দেখলাম, অমুক মুরিদের স্বপ্নে দেখছে, হযরত আপনার মধ্যে বড় বললে আল্লাহর উলি, বিশ্বের ভিতরে আর কেউ নাই, দেখলাম যে সবচেয়ে বড় কুরসির উপরে আপনিই বসা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনাও মানুষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এ নাকি বড় চেয়ারের উপর বসে কি হয়েছে, শয়তান হতে হইতে পারে, কারণ তার শায়েখের রূপ শয়তান ধরতে পারে এরকম কথা আছে, আল্লাহর রূপ ধারণ করতে পারে শয়তান, সেখানে পীরের রূপ ধারণ করতে পারবে না, হইতে পারে তুমি সামনে দেখছো শয়তান দে তোমার শায়েখের রূপ ধরেছে বসতে গিয়ে উপরে কুরসির উপরে বসছে, তুমি মনে করছো সুবহানাল্লাহ শাহান শাহে আলম আমার শায়েখ বলছেন আজকে আমি রাত্রে স্বপ্নে দেখছি, আস্তাগফিরুল্লাহ। আর পীর সাহেবরা জাহেল মার্কা পীর, আলেম বলি না আমি, কয় মুরিদকে বল শোনাও শোনাও, কয় সুবহানাল্লাহ, আর তারা শুনে আহ আহ সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ ওয়াহ, কি হয়ে গেছে আমার হজরত, কি হয়েছে, কিচ্ছু হয় না, কিতাবের ভিতরে আসছে। দেখ বুজুর্গ, এক বুজুর্গ কাজীপুর উজার ছিলেন, আগে তো কাজী সাহেব ওলামা হয়েছে, তো একটা ওনার বিচার ছিল ওনার নিকটে কেস, তো কেসের ফয়সালা লেখে না, তো ফয়সালা লেখা হয়ে গেছে, ডেট দিছে অমুক দিন কি হবে ফয়সালা, শুনানো হবে রায় শুনানো হবে, যেই দিন শুনেবেন ওই রাত্রে উনি স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার এই ফয়সালা ঠিক না, তুমি এক কাজ করো ফয়সালা এই লেখো রায়, লিখছেন না, লেখা শেষ, এটা কি না বিপরীত একটা বলছেন, এটা লেখো, কথা বুঝছে তো, রসুল্লাহ সাল্লাম সামনে দেখা মামলি করা তো না, উনি সাথে সাথে ফজর নামাজের সময় বাদশার নিকটে গেছেন যে বাদশা নামদার আজকে এই বড় কেস, এটার আজকে রায় ঘোষণা করা হবে, আমার রায় লেখাও কি কমপ্লিট, আজকে শুনানির ডেট দেওয়া হয়েছে, কিন্তু আমি আজকে রসুল্লাহকে স্বপ্নে দেখছি আল্লাহ রসুল এই কথা বলছেন, এখন আমি যতটুক বুঝি যতটুক জানি কোরআন এবং হাদিসের আলোকে আমার রায় লেখা ঠিক, রায় লেখা কি, এখন কি করি আমি, কথা কি বুঝছেন, কি করব। তখন উনি বলছেন যে বাবারে এটা তো অনেক স্পর্শকাতর ব্যাপার, নাজুক ব্যাপার, রসুল ইসলাম যেখানে বলছেন আইমা ঘুমাইও না ওই যাগো, রসুল ইসলাম বলছেন সরিয়ে পড়া, ওলামা খারাপ সেটাই বলে কারা? ওলামা কেরামদেরকে ডাকো, বুঝে আসছে? ওলামা কেরামদেরকে ডাকছে, কাদি সাহেব স্বপ্নের কথা শুনেছেন, রায় পড়ে শুনেছেন, সমস্ত ওলামা কেরামের ফতোয়া দে ভাই, মশলা তুটি কোরআন হাদিসের আলোকে রায় যেটা লিখছেন রায় কি ঠিক, কিন্তু রসুল যে বলছেন যেটা ঠিক না, আদব চেঞ্জ করা উচিত, ওইটাই করা উচিত যেটা আল্লাহ রসুল বলছেন। তখন ইজ্জুদ্দিন বিন আব্দুল সালাম রহমতুল্লাহ আলাই একজন বহুত বড় আলেমে দিন ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, ইজ্জুদ্দিন বিন আব্দুল সালাম, উনি দাঁড়ায় বলছেন কাজী সাহেব আপনি যে রায় লিখছেন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ঠিক, সমস্ত ওলামা কেরাম জানে, আপনিও জানেন, কাহা তাহলে তাওয়াক্কুলান আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আপনি এই রায়কে ঘোষণা করে দেন, আপনার রায় আপনি শুনে দেন, বাকি রইল রসুলের কথা না মানার। তে রসুলের কথা না মানার গুনাহ আমার কান্ধের উপরে রাখেন, তুমি বড় মানুষ ছিলেন, তুমি যখন জোর দিয়ে তখন বলছেন এবং সাথে সাথে উনি বলছেন যে দেখেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন তারাক তুফিকু আমরা লান্তাদিল্লু, অবশ্যই পথ ভ্রষ্ট হবে না, জাদ্দির মধ্যে এই দুইটাকে ধরে রাখবে, কিতাব আল্লাহ সুন্নতি, আর তার সুন্নতের আলোকে কোরআনের আলোকে আপনার মাসলা কি রায় ঠিক, স্বপ্নের ভিতর কি আসলো কি না আসলো এটা কোনো কি না বিষয় না, আপনি ফয়সলা দিয়ে দেন। কেমন দিন এর কারণে আপনার যদি গুনাহ হয় সেই গুনার দায়িত্ব আমি নিয়ে নিলাম, আমার কাঁধে দিয়ে দিলাম, যা আমার সাদা হয় হবে। তো উনি যখন এরকম মজবুতির সাথে বলছেন তখন সমস্ত ওলামা কেরামও একমত হয়ে গেছেন এবং এই ব্যাপারে ঘোষণা হয়ে গেছে, কথা বুঝে আসছে না? তো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোন কথা স্বপ্নেও যদি কেউ দেখে, বাবায় বলে, পীরে বলে, গাউসে আজম বলে, রসুলুল্লাহ বললেও শরীয়তের কি নাই, এতে ভাব নাই, কেন? ওটার কারণ অন্যটা। এক লোক স্বপ্নে দেখছে ইশরাবিল খামর, আল্লাহ রসুল বলছেন শরাব খাও, কি কর ভাই, চশমা যদি কালা হয় সাদা টুপি কালা দেখায়, এই জন্য বলা হয় যে স্বপ্ন যে দেখল অনেক সময় তার কারণে বিভিন্ন ধরনের রূপ হয়, সে খারাপ, খারাপ জিনিস স্বপ্নে দেখে, রসুল খারাপ নয়, কেউ দেখছে রসুল ইসলাম দাড়ি চাচা, রসুল কি দাড়ি চাচা? ও যেহেতু দাড়ি চাচ্ছে এই জন্য রসুলকে দেখছে দাড়ি চাচা, আমাদের আখাবিদিন বলেন বুঝতে হবে যে রসুলের এটা ওই যুগের কথা যেই সময় রসুল জন ছিলেন, দাড়ি হয় নাই, কথা কি বুঝছেন? তো এই জন্য আমার ভাই দোস্ত স্বপ্নে একটা কেউ দেখলেই লাফালাফের কিছু নাই, স্বপ্ন তো স্বপ্ন। আমি বলছি না যে আমাদের হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহকে কেউ যদি স্বপ্নের কথা বলত তো হাজত করতেন ভাই বাদ করো বেদারি কি, বাদ করো
বেদারি কি,
বেদারি কি, তুমি জাগ্রত অবস্থায় আল্লাহ রাসূলের সুন্নতের উপর কতটুকু আমল করতেছো এইটা আমার শোনাও, স্বপ্নে তুমি বাইজেদ বুস্তামিতে আমার আসে যাই, স্বপ্নে তো কত মনে বিয়ে করে ফেলে, প্রেসিডেন্টের মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে, বুঝেন নাই, খাওয়া দাওয়া জবরদস্ত, শাহী মুকুট পরানো, মার্সিডিজ গাড়িতে বাড়িতে আসছে, আসিতে ঘরের ভিতরে শোয়ার কথা জুপির মধ্যে, স্বপ্ন গিরে বা। এই জন্য আমি বলছি স্বপ্ন তিন প্রকার, স্বপ্ন কয় প্রকার, রহমানি, নফসানি, শয়তানি। তো শয়তানিও স্বপ্ন আছে, নফসানিও স্বপ্ন আছে, রহমানিও আছে, রহমানি আছে, কিন্তু স্বপ্ন তো স্বপ্ন। আপনাকে এবং আমাকে চলার হুকুম হল কোরআন এবং হাদিসের উপরে, কোরআন এবং সুন্নাহ, এটাকে নিয়েই চলতে হবে সবসময়। জন্য মনে রাখবেন, কোরআন এবং হাদিসের বাহিরে কিছু নাই। দেখো ওই নিয়ে এসে কি বলছে, এমন একটা জিনিস দেন যেটা কোরআন হাদিসে নাই। তো বর্তমানে হুজুর বয়ান শুরু করছে, যেটা বয়ানের ভিতরে আপডেট করছে, বুঝলেন নেই, বয়ানের ভিতরে কি করে আপডেট করে। আর মানুষ ওটা পছন্দ করে, কারণ মানুষ তো আপডেট করলাম, মানুষ সব প্রত্যেক দিন আপডেট হয়। আমি ওখান ভিতরে বসেছিলাম, আমার মাসুদকে বললাম যে মাসুদ জলদি করে হেফজখানা দেখা, কি করছে? তো বলতেছে হজরত আপডেট হয়েছে, একটু সময় লাগবে। আমি করে বেটা আমার সময় যায়, আবার তোর আবার আপডেট হয়। যত মানুষ সব বসা কি আপডেটওয়ালা, এই জন্য বয়ান আপডেট হলে কি হয়, কিন্তু বয়ানে কোনো আপডেট, কারণ কোরআন এবং আজকের না পুরানো, কতদিন আগের, গত বছরের কিছু বললে কি বলে, কাজে হুজুর আপনি তো 1400 বছর আগে চলে গেছেন, বেটা 1400 বছর পরে আসবে, কারণ 1400 বছর পরে যারা আমরা তো কে আমাদের আলাপ, আমরা কি, কারণ আল্লাহ রাসূল বলেছেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদরিসা, যখন অযোগ্য কোনো জিনিস দায়িত্ব দেওয়া হয় আমাদের অপেক্ষা কর, কারণ এটা হলো আমানতের খেয়াল, আমানতের। তো আজকে আমাদের সমাজে অধিকাংশ জায়গায় আমানতের খেয়াল, ইবারত করতে পারে না সেইভাবে মুক্তি চান, ইবারত করতে পারে না সঠিকভাবে বহাদ্দ চান, কথা বলছেন আমাদের লাইনে, ওই যে দুনিয়ার লাইনে তাও একই। আগের জমানায় রাজনীতিবিদ বাল্যকাল থেকে রাজনীতি করত, করে করে রাজনীতি কি শিখে রাজনীতিবিদ হইত, আর এখন হঠাৎ দল্লি নামে, কথা বুঝছেন, হঠাৎ দল্লি নামে বুঝলেন, তারা বিবর্তন আগে তারাবি, তারাবি নামাজ এখনো পড়ে মানুষ, আলহামদুলিল্লাহ এখন তো কিছুটা ঠিক হয়েছে। আমি একখানে তারাবি পড়াইতাম, হাফেজ না আমি, ওই আলাম তারাতে পড়াইতাম। তো মুসলিমরা বলে যে হুজুর আলাম তারা তো দেরি হয়ে যায়, কুলহু আল্লাহতে পড়াবেন খালি, হ্যাঁ মানে প্রত্যেক রাগাতেই কি কুলহু আল্লাহ। তো আগের জমানায় মানুষের ওই যে সুবহানা যিল কি ওয়াল মালাকুতি আছে না, দোয়া আছে একটা, যেটা 4 রাকাত পরপর পড়ার অভ্যাস, তাও গ্রাম এলাকায় পড়তো কয়বার, 4 বার 3 বার কয়বার, এই দোয়াটা 3 বার পড়তে অনেক লম্বা সময় লাগে না। তো আমার একটা মুসলে ছিল, সে পড়তো কিরকম, সুবহানা যিল কি রুহ রুহ রুহ, শুনতে সুবহানা যিল কি, তারপরে হিমাম সর দাঁড়ান, কয়বার হয়ে গেছে, 30 বার হয়ে গেছে, ওই যে আপডেট হয়েছে, দেখেন না আমাদের গোরস্থানে গিয়ে পাবেন, পাগলের দল নিজের বাপমার নামে না পড়ে ওখানে যে ক্ষত পড়ে দেয়, কবাই আমার বাবার নামে এক ক্ষত দিয়ে দেন, আমার বাবা এখানে শোয়াতো, আর একজন আছে আমার বাবার নামে দিয়েন দাদার নামেও দিয়েন, 2 কত দাদির নামে দিয়েন, 3 কত হ্যাঁ শাশুড়ির নামে দিয়েন, 4 কত 50 টাকা 500 টাকা ধরাই গেল, এবং সে পুরো দিন ওখানে কোরআন শরীফ পড়ে, খতম হয়েছে মনে করেন 400-500, দেখুন আপনি বলেন ওর চারিপাশে কত পড়ে। আমাদের মাদ্রাসার ভিতরে অভ্যাস আছে মানুষের দিতে হইলে খতমে কোরআন পড়ায়, কি পড়ায়? আমি এই পরিভাষা খতম করে দিয়েছি, আমাদের মহল্লার কেউ বলে না। আমি বলি কোরআন খানি হবে, খতমে কোরআন হবে না। কি হবে খতমে কোরআনের অর্থ হল আলিফ লাম থেকে শুরু করে অন্নাসের সিন পর্যন্ত পড়তে হবে, তাহলে কি হবে খতমে কোরআন হবে। আর একটা হল কোরআন খানি, মানে কোরআন পড়া। এই জন্য আমি বলি যে আমার বাচ্চারা খতমে কোরআন করবে না। হ্যাঁ, আপনার লোক ইন্তেকাল হয়ে গেছে, কোরআন খানি করে দিবে, কি করবে কোরআন খানি, কোরআন খানি হবে, খতমে কোরআন হবে না। এরা এখানে পড়তে আসে খতমে কোরআনের জন্য আসেনি, আর এই কোরআন খানি পড়া হয়তো টাকা পাবে, খাবার পাবে, অথবা সওয়াব পাবে। তো ঈশানের সওয়াবের অর্থ কি? সওয়াব পৌঁছানো। তো নিজের অ্যাকাউন্টে থাকলে না আপনার অ্যাকাউন্টে দিবে, তো নিজের অ্যাকাউন্টে না থাকলে আপনার অ্যাকাউন্টে দিতে পারবে? তো যেই লোকটা খতমে কোরআন করল বা কোরআন খানি করল উদ্দেশ্য টাকা, উদ্দেশ্য টাকা, তো সে সব পাবে না, টাকা পাবে? তো ইসাল করতে করবে। এই জন্য আমার এখানে সবাই জানে, এলাকার লোকজন জানে, আমি এই সম্পর্কে অনেক বয়ান করতাম, এখন সবাই বুঝে ফেলছে, কিন্তু বুঝে ফেলছে আবার একটু বেশি। এখন একেবারে শুকনো হয়ে গেছে আমার গ্রাম মহল্লা, এত শুকনো ভালো না, একটু ভিজে বুঝে থাকা দরকার, রস থাকা লাগে। বলতে বলতে এখন এমন হয়েছে এই হুজুর বেকুর ডাকি না। কথা বুঝছেন? কোরআন খানি হবে। এই জন্য আমি বলে রাখছি ভাই, আপনার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আপনি আমাকে বলেন, ইনশাআল্লাহ আমার বাচ্চাদের দ্বারা আমি কোরআন খানি করাই দেব। এখানে মসজিদে ঘোষণা করি যে বাবা আজকে যারা তিলাওয়াত করবা, তিলাওয়াতের সবাই মারহুমের নিয়ত করে পড়বা, তো হেফজখানায় কিতাবখানায় সব মিলাইয়া পড়ে এক খতম হয়, কতগুলো খতম হয়ে যায়, কিন্তু ধারাবাহিকভাবে খতমে কোরআন হয় না, কি হয় কোরআন খানি হয়। আর আলিফ লাম মিম পড়লেও যে সব জালিকার কিতাবের ভিতরে অক্ষর একই ধরনের না, একই সব না, একই সব। কথা বুঝছে? তো আমাদের সমাজে কিছু জিনিস আছে বহুত গলত, এই জন্য আমরা বলি যে খতনা কোরআন করবো না, কোরআন খানি করব। আর কোরআন খানি করব, খানা খাবো না, পয়সা নেব না, খানা খাবো না, পয়সা দেব না। এর কারণে এমন হয়েছে যে আমার এই পুরো আমার লাইফ এরকম হয় নাই যে আমাদের মাদ্রাসার কোন একটা এলাকার লোকে দাওয়াত দিয়েছে, এরকম হয় নাই। অথচ অন্যান্য মানুষের গুলো আছে দাওয়াতের কোনো কি নাই, শেষ নেই, বুঝছেন? এই জন্য বলছি এত শুকনো ভালো না, দাওয়াত দেওয়া নিষেধ না, দাওয়াত দাও, খানা খাও, এত আমে তো কি আছে, যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে ওই জাহান্নামে কেন আসলো, বলু লাম নাকু মিনাল মুসল্লিন ওলাম নাকু নুতিমুল মিসকিন। তো বুঝে গেল সালাতের পরেই এত আমে তো, সালাত হল ইসলামের মেইন হুকুম, এরপরেই কি এতামে তাম, এতামে তাম বহুত বড় ইবাদত। কিন্তু আমাদের সমাজে এই আমাদের এই সমাজের কথা বলতেছি, এরা কেউ করে না, এরা করে হলো বেদাতিরা, তাদেরকে দিয়ে দিছে। অথচ এতামে তাম খানা খাওয়ানো বহুত বড় কি ইবাদত, এবং বলা হয় এই যে গত মাসে বলছিলাম যে কোন মানুষ যদি কোন নেক মানুষকে একবার খানা খাওয়ায় দেয়, তো ওই লোকটা 40 দিন পর্যন্ত যত ইবাদত করে এই সব ইবাদতের সব ওই খিলানেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তারা দান করে। কথা বুঝছেন? এত বড় সব এটা মেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা পাকে যাওয়ার পরে সর্বপ্রথম যে বয়ান করছেন সে বয়ানের ভিতরে কয়েকটা হুকুম করছেন, আফসুস সালাম, তারপরে আলীনুল কালাম ও আতিউত তাম, সল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, তাদখুলুল জান্নাত বিসালাম। কথা বুঝছেন? খানা খাওয়ার কথা বলছেন। বেদান্তদের ভিতরে অভ্যাস আছে খানা খাওয়া, কমসে কম বিশুদ্ধ করে, কমসে কম কি করে, তারা যদি গলত আকিদায় করে মসজিদে খানা পারে, এই জন্য বেদান্তি মসজিদে বিশুদ্ধ করে খানা ঢের লেগে যায়। আহা, আমাদের আকাবিরিনদেরকে আসলে মানুষ চিন্ন না। আমাদের হাকিমুল উম্মাহ থানবী এর বিরুদ্ধে বয়ান করেন, কিন্তু আবার থানবীর মধ্যে এই শোনো, যদি খানা আসে ফেরত দিও না, কি দিও না, ওই বলে বিষয়টা শুনেন, হুঙ্কার মেরেন না, খালি আকাবিরিনদের থেকে দিন শেখার চেষ্টা করবেন, খানা কি দিও না, ফেরত দিও না, রাখো, তোমার প্রয়োজন নাই, তবে খাওয়াই দিও। কারণ হইতে পারে, হইতে পারে যে এই মসজিদে এমন একজন মানুষ আসবে তার সামর্থ্য নাই নিজের খাওয়ার, কি নাই সামর্থ্য নাই, তো তুমি যদি বন্ধ করে দাও একেবারে, তো ওই লোকটা কষ্ট হবে, ব্যবস্থা নাই সে তো খাবি, তোমার ব্যবস্থা আছে তুমি আরো যদি খাওয়া দাও। এই জন্য বলছি যে এটা এখানে সুরটা বেশি হয়ে গেছে আমাদের এলাকাটা, এই জন্য শুকনো হবেন না। কোন লোকের ইন্তেকাল হয়ে গেল, এখন জিয়াফত হারাম, ফতোয়া দিয়ে দিলেন। হারাম মানে কি? হারাম মানে এতিমের টাকা দিয়ে হারাম, দিন নির্ধারিত করা হারাম। অর্থাৎ মাসলা এটাও বলতে হবে যে এতিমের টাকা যদি না হয়, দিন যদি ধার্য না হয় 3 দিন 4 দিন 40 দিন, দিন ধার্য না, এমনি এলাকার লোকজনকে ডাইকে কি খাওয়াই দিল, খানা খাওয়াই দিল, ওলামা গ্রামকে ডেকে খানা খাওয়াই দিল, তালবেমকে ডেকে খানা খাওয়াই দিল, যাই সবের কাজ। হ্যাঁ 4 দিনের দিন 40 দিনের দিন, যা হা 40 দিনের দিন খানা না খাওয়ানো হয় তাহলে এতদিন পর্যন্ত মুর্দার বেচারা কোদাল কান্দে লেগে ঘুরে বেড়ায়। অনেকে বলে এই তোর বাবার কান্দের থেকে কোদাল নামাবি না, বাবার কান্দের থেকে কি মানে কি, ওই যারা কবর খুঁজে এখন তো কবর ওর টাকা দেখো দে ভাই, তো কোদাল নামানোর কি আছে, ওরা তো টাকা লই লইছে নামিয়ে গেছে। আগের জমানায় কারা খুঁজত, এলাকাবাসী খুঁজত, তাই না, এলাকাবাসী করতে, এতে কত থেকে বলতো খেয়ে আল্লাহ এত টাকা দিছে তোর বাপের কান্দের থেকে কোদালও নামাই রেটে এখন, কয়েক হ্যাঁ ভাই একটু ঝামেলা আছি কিছুদিন পরে ইনশাআল্লাহ দিব দাওয়াত দিব, বুঝলেন নেই তো দাওয়াত দিয়ে খাওয়াইলে কোদাল কিনে দেয়। এই যে রসম না যায়, কিন্তু দিন নির্ধারিত না করে, আবার এই যে রমজান মাসে চার ভাই বসে বাপ মানে একটু খরচ না করলে সব সময় করে আসছি, এখন খরচ না করলে তো বেজ্জত হয়ে যাবো, দাও 10,000 করে টাকা দেবো ভাই, তোমার 10,000 দিয়ে তৌফিক আছে 10,000 দেবো, আর আপনার তো তৌফিক নেই, তার তো ঈদের বাচ্চা, বাচ্চাদের জন্য ঈদের টাকা পয়সার ব্যবস্থা করতে পারেনি, কথা কি বুঝতেছেন? দেখুন তখন যদি তুমি তারে 10,000 টাকা দাও, আর না দিতে যাবে তুই তোর বাপের বাপমার থেকে হ নাই দিতে হবে, দিবি না এখন দিবি, এখন জোর তো বলছি কি করলো 10,000 নিল ইফতার পার্টি দিল, কি কিসের জন্য,
বাপমারি ছাড়ে ছাড়ো ছাড়ো হবে
লাই হেল্লো মালিম রি মুসলিম ইল্লা বেতিবে নাফসিহি, খুশিতে যদি কেউ না দেয় ওই মাল খাওয়া হারাম, খাওয়া কি হারাম। কিন্তু এমনি যদি কেউ ইফতার পার্টি করে এমনি নিজের খুশিতে হারাম, হারাম না, কথা কি বুঝতেছেন? তো আমরা জায়েজকে নাজায়েজ বানাই ফেলি নিজের পক্ষ থেকে বিভিন্ন মশলা বলে। এই জন্য ওলামা কেরাম যারা মাসায়েলের আলোচনা করবেন সমস্ত আকাবিরিনদের কথাকে শুনবেন, বুঝবেন, পড়বেন, তারপরে বলবেন যাতে উম্মত গোমরা না হয়ে যায়, কথা কি বুঝছেন? এই জন্য ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যদি না জানো, আল্লাহ এটা বলেন নাই যে আহলে ইলমকে জিজ্ঞেস করো, আলেমকে জিজ্ঞেস করো, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি, ওই আলেমকে জিজ্ঞেস করো যে আলেমের এলেম অনুযায়ী আমল আছে, এটা বলে আহলে যিকির আলেম। এলেম অনুযায়ী কি আছে? আমল আছে, ওরে জিজ্ঞেস করো। যার এলেমের উপর নিজেরই আমল নাই তোমার কি শিখেবে, কি শিখেবে বলো না, কি শিখেবে? তো এই জন্য আমার ভাই দোস্ত, আমি তো বলতে চাইছিলাম কিছু হয়ে গেল কিছু, যাই হোক, তা আমি বলতে চাইছিলাম মানুষ লাহুতি এবং গরু ছাগল কুকুর বিড়াল ফেরিস্তা লাহুতি, মানুষ লাহুতি এবং নাসুতি। এই লাহুতি এবং নাসুতি এর ভিতরে তার বোঝা গেল মানুষটা, মনে রাখবেন এখানে খুব ভালো করে, মানুষটা যখন থেকে জন্ম নিয়েছে তখন থেকে আছে আর থাকবে, মনে রাখতে পারবেন? যখন থেকে জন্ম নিয়েছে আসে আর থাকবে। হ্যাঁ, মানুষ লাহুতি, এই লাহুতি মানুষটা নাসুতি দেহের ভিতরে দুইবার ঢোকে, কয়বার? প্রথমবার দুইবার মানে প্রথমবার দ্বিতীয়বার, প্রথমবারে ঢোকে আবার নামে, ঢুকে আবার নামে। তো আমি বলছি ঢুকলে নাসুতি দেহটা সচল হয়, তো প্রথমবার সচল হয় আবার অচল হয়, সচল হয় আবার অচল হয়, আর দ্বিতীয়বার যে ঢুকবে সচল তো হবে আর কথা কি বুঝতেছে, সচল হবে আর অচল হবে না। এই জন্য হায়াত, যেটাকে আমরা হায়াত বলি, হায়াত হলো দুইটা, তার অর্থ নাসুতি দেহ সচল হয় কয়বার? দুইবার। হয় কিসের কারণে? নাসুতি মানুষটার কারণে। নাসুতি মানুষটা যদি, লাহুতি মানুষটা যদি নাসুতি দেহের মধ্যে থাকে দেহটা সচল, আর লাহুতি মানুষটা যদি নাসুতি দেহের থেকে নেমে যায় দেহটা অচল, কথা কি বুঝছেন? তো এরকম হবে কয়বার? দুইবার, প্রথমবার দ্বিতীয়বার। প্রথমবার হলো সীমিত, প্রথমবার কি সীমিত, আর এই প্রথমবারই সব, প্রথমবারই কি আল্লাহর মাকসাদ, আল্লাহর মানসা। আল্লাহ কি বলছেন? জাইলুন ফিল আরদি খলিফা, এ খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিবে প্রথমবার, খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেবে কোনবার? প্রথমবার যদি খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেয় বাস, পরের বার আরামায়েশে থাকবে, আর প্রথমবার যদি খেলাফতের দায়িত্ব আঞ্জাম না দেয় আজাবে থাকবে, কথা বুঝছেন? এই প্রথমবার, এই প্রথমবারের মধ্যেও আবার পুরোটুক না, বরং সাবালে ঘর থেকে নিয়ে গাড়ির থেকে নামা পর্যন্ত সময়টা কটু, সাবালে ঘর থেকে নিয়ে গাড়ির থেকে, মনে করেন আমি গাড়িতে বসছি তো অনেকদিন আগে আলহামদুলিল্লাহ, তার মধ্যে 15 বছর চলে গেছে, মনে করেন 9 মাস যদি বসে থাকি, 9 মাস আগে তো 15 বছর 9 মাস, এটা আল্লাহর নিকটে কাউন্ট হয় না, এর হিসাব কিতাব নাই, কথা বুঝছেন? কারণ এইটুকের মধ্যে ফাইট নাই, এইটুকের মধ্যে কি নাই? ফাইট নাই, যুদ্ধ নাই, মুজাহাদা নাই। কারণ নাসুতের ভিতর বসার পরে, নাসুতের ভিতর আসার পরে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সাথে, আমি বলছিলাম দুইটা ভাইরাস, কয়টা? একটার সম্পর্ক নাসুতি দেহের সাথে, তো ওই যে 15 বছর 9 মাসের আগে কি ছিল না? দেহই ছিল না, নফস ছিল না, তো আমি ছিলাম অদৃশ্য, অদৃশ্য জগতে শয়তান আমারে দেখত না, শয়তান ছিল কিন্তু শয়তান আমাকে দেখত না, ধরতে পারত না, স্পর্শ করতে পারত না। তো বোঝা গেল কি, লাহুতি মানুষ ভাইরাসের হাতে ধরা খায়, এই নাসুতি দেহের ভিতর বসারও কমসে কম কত বছর পরে? 15 বছর পরে। আর এ ধরার ভিতরে থাকে কতদিন? নাসুতি দেহের থেকে নামা পর্যন্ত, নেমে গেল, নেমে গেল, ধরা ছড়ে বাইরে শেষ, আর দুইটার ভিতরে কারো হাতে ধরা খাবে না, নফসের হাতে ধরাই যেন খাবে না, নফসের সম্পর্ক কিসের সাথে? নাসুতি দেহের সাথে, দেহই তো অচল, নফস অচল। যদি একটা সুন্দরী সুচ্ছিরি মেয়ের জন্য পাগল ছিল, মৌতের খবর শুনে আইসে আর জড়ায় ধরছে, ভাইয়া তুমি আমার জন্য পাগল ছিল, আমি আসছি, আই লাভ ইউ, আমার একটা চুমু দাও, দিবে? চুমু দিবে? ওই যে জড়ায় ধরছে দেখ, বুকের সাথে বুক মেলে ইয়া, মজা পাবে? পাবে? মজাও নেই কেন? খালি আছে নাসুতি, লাহুতি নাই, যেই কারণে নাসুতি সচল ছিল তা নাই। অতএব নাসুতি যেই কারণে মজা পাইত নফস তাও নাই, কথা কি বুঝছিলেন? আর এই নাসুতি না থাকলে লাহুতি বেকার, ওই নাসুতি না থাক মানে নফস না থাকলে শয়তান বেকার, নফস না থাকলে শয়তান বেকার, আর তবে শয়তানও বেকার নফসও বেকার। এই জন্য নাইমে গেল, কয়টার থেকে ছুটকারা পাইল? শয়তান থেকে, নফসের থেকে। তো বোঝা গেল এই দুইটার সাথে ফাইট, যতদিন লাহুতি মানুষটা নাসুতি দেহের মধ্যে আছে, মনে রাখতে পারবেন, যতদিন লাহুতি মানুষটা নাসুতি দেহের মধ্যে আছে ততদিন পর্যন্ত দুইটা ভাইরাস, একটার নাম নফস, একটার নাম শয়তান, সবসময়ের জন্য লাগিয়ে আছে। ওদের কথা শুনবেন আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহটা শুনবেন ওরা অসন্তুষ্ট, বুঝেননি? আল্লাহটা শুনলে ওরা অসন্তুষ্ট, আর ওদেরটা শুনলে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ বলছেন যে শোন, তুই আমার আমারটা শুনবি, আমি তোর পরে রাজি হইয়া খুশি হইয়া আমার গেস্ট হাউস মেহমানখানা জান্নাতের ভিতর তোরে জায়গা দিয়ে দিব। আর যদি তাদেরটা শোনো, তোমার ইচ্ছা, আমি তো বড় অসন্তুষ্ট হব, আর আমি যাদের উপর অসন্তুষ্ট হব তাদেরকে আমি আমার জেলখানা দিব। জেলখানার নাম জাহান্নাম। তো আল্লাহ সন্তুষ্টি হইলে মেহমানখানা, আল্লাহ অসন্তুষ্ট হইলে। এই জন্য আমাদের আকাবিরদের ভিতরে অনেকে বলতেন যে ভাই, জান্নাত এবং জাহান্নামের জন্য ইবাদত না, ইবাদত করণীয়টা এই জন্য করবা যে আমার আল্লাহ খুশি হবেন, আর বর্জনীয়টা এই জন্য ছাড়বা যে আল্লাহ এটা করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। বুঝে আসছে না? মেইন উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টি। নেকির কাজ কেন করব? আমার আল্লাহ সন্তুষ্ট হবেন। গুনাহ কেন ছাড়ব? গুনাহ না ছাড়লে আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন। এই জন্য মকসুদ আসলি আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টি। তবে আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হবেন তাদেরকে আল্লাহ কোথায় দিবেন? জান্নাত দিবেন। এই জন্য জান্নাত তো চাব, আর আল্লাহ অসন্তুষ্টি হলে কোথায় দিবেন? এই জন্য জাহান্নাম থেকে বাঁচতেও চাব, কিন্তু জান্নাত পাওয়াও আসল না, জাহান্নাম থেকে পানা নেওয়াও আসল না, আসল আল্লাহ সন্তুষ্টি এবং অসন্তুষ্টি। এই জন্য দেখবেন হাদিস শরীফের আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া মিনান নার। চারটা জিনিস, কয়টা? আল্লাহ আমি আপনার থেকে আপনার সন্তুষ্টি চাই, কি চাই? আর আপনি যাদের উপর সন্তুষ্ট হবেন তাদেরকে কোথায় দিবেন? জান্নাত দিবেন। এই জন্য জান্নাতে চাই। অনেক মৌলবী আছে জান্নাতের দোজক সে ইয়ারফ কে করুন, জান্নাত দোজক আমার মতলব না। আবার কোন জায়গায় ঘটনাও শুনায় কোন ওয়াইজ, দেখা যায় যে একবার রাবেয়া বসি কি করছে, আগুন নিয়ে বের হয়েছে, কোথায় দাও? জান্নাত জ্বালা দিতে যাই। কে মানুষ সব জান্নাতের জন্য ইবাদত করে, জান্নাত জ্বালা দিবে ভাই, জান্নাত জ্বালা দিবে। আল্লাহ রসুল তো জান্নাত চাইছে নাকি? তা আমি কোন বলতো বড় বুজুর্গ হয়ে গেলাম যে জান্নাত দোজক সেই আরব কে আকার, এলো পাগলদের কথা। পাগলদের কথার নাম শরীয়ত না, এটাকে সুফিয়াদের পরিভাষায় বলা হয় হাল। কি বলা হয়? হাল। আর বলা হয় যে আমাদের সুফিয়াদের নীতি হল হাল কাবিল কদর হে কাবিল ইত্তেবা নহি হে। হাল যদি হয় কারো এটাকে সম্মান করা যেতে পারে, কিন্তু তার ইত্তেবা করা জায়েজ নাই। একজন লাফ দিছে বাসের পর উঠছে, না আপনিও লাফ দিয়ে বাসের পর উঠলেন, না জায়েজ। কথা বলেননি? সে লাভ দিয়ে বাসের পর উঠছে কোন হালের কারণে হইতে পারে। এখন আমিও তার নকল করতে যে বাসের পর উঠলাম, লুঙ্গি টুঙ্গি ফুলে গেল। অনেক পাগল পীর আছে, এমন ভাবে মানে পাগলামি দেখায় লাগে যেন একেবারে, হ্যাঁ একেবারে পাগল হয়ে গেছে, আল্লাহর ইশকে দেওয়ানো হয়ে গেছে। জায়েজ নাই। রসুলের সুন্নতের খেলাফ কোন দেওয়ানে গিয়ে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য না, কথা বুঝছেন? এই জন্য আমাদের হাকিমুল ইসলাম তার ইতিহাস রহমতুল্লাহ কিতাবের ভিতরে লিখছেন যে আমাদের সুফিয়াদের তরিকার মধ্যে আল্লাহর যে জিকির করা হয় লা ইলাহা কালিমা শরীফের জিকির, নবী ইসলাম কি বলা হয় নবী, এই নবী ইসলামের জিকিরের সময় দশ বারো বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে মাঝে মধ্যে মুহাম্মাদুর পুরো কালমা শরীফ পড়া। কেন? কারণ কি? এমনি তো বুজুর্গ দিন বলেন মাঝে মোহাম্মদ রসুল্লাহ পুরো কলমা পড়া, কিন্তু হযরত বলেন যে হযরত থানবী আলাইহিস সালাম বলছেন, হযরত বলছেন হযরত, আর হযরত থানবী হযরতের কি হইতেন? শেখ কালি তাহলে থানবীর খলিফা শেখ হইতেন। উনি বলতেন আমাদের হযরত থানবী রহমতুল্লাহ বলছেন যে মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যায়, মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য পড়বে যাতে করে ব্যালেন্স ঠিক থাকে। কি থাকে ব্যালেন্স ঠিক করে বলেন না? ব্যালেন্স ঠিক থাকে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বারবার বলল না তো, বলতে বলতে আল্লাহ ছাড়া কিছু নাই, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ বলে না মাঝে মাঝে। তে বলতে বলতে হইতে পারে কোন ব্যক্তি এমন হয়ে যাবে যেটাকে আমাদের সুফিয়াদের পরিভাষায় বলা হয় ফানা, ফানা এনাফস। এক বুজুর্গ বলছে না ফানা তো হয়ে যাও তেরে জাতে আলিমে ইতনা যে মুঝে দেখলে তেরে দিদার কর লে ফানা। তো ফানা যখন হয়ে গেল, ফানা তো ফানাই, যেমন চায় তাই করলো, যেমন চায় তাই করলো। তো এই যদি হয়ে যায় এমন হইতে পারে, কিন্তু ওই হওয়াটা আল্লাহ নিকটে কিনা গ্রহণযোগ্য না। এই জন্য মাঝে মধ্যে কি বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ও যে উপরে চলে গেছে আবার নামবে যে আমি যাই কিছু করতেছি শরীয়তের বাহিরে আমার কিছু করা সুযোগ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীয়তের ভিতর ফিরে আসবে। আর আল্লাহর নিকটে ওই ইবাদত কবুল যেটা শরীয়ত মোতাবেক হবে, শরীয়তের বাহিরে যদি কোন ইবাদত হয় যতই সুন্দর হোক আল্লাহর নিকট সুন্দর না, আল্লাহর নিকটে সুন্দর না। কথা কি মনে থাকবে? আল্লাহর নিকট কি না সুন্দর? না সুন্দর ওইটা যেটা আল্লাহর নিকটে সুন্দর, আর আল্লাহর নিকট সুন্দর যেটা আল্লাহর হাবিবের তরিকায় হবে, আল্লাহর হাবিবের তরিকা হইবে ওইটা আল্লাহর নিকটে সুন্দর। বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য আল্লাহর হাবিবের তরিকা অনুসরণ করতে হবে। খেলাফে পয়গম্বর কাছে রাহগুজি কে হার কে বামানজেল নাখাহাত রাসিল, নবীর তরিকা মধ্যে যদি কোনো ব্যক্তি তরিকা অবলম্বন করে সেই তরিকা জাহান্নামে তো নিতে পারবে, জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাইতে হলে নবীর পদাঙ্ক অনুসরণ করতে হবে, নকশে কদম নবীকে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, সুন্নতের রাস্তার কোন বিকল্প নাই দোস্ত, তাবলিগ করো, খানকা চালাও, যে যাই কিছু করো, হ্যাঁ মকবুল হইতে হইলে রসুলের সুন্নত তরিকা লাগবে, মশহুর হওয়া যাবে সুন্নত চাইলে, ওই মশহুর হইতে পারবা, বড় পীর হইতে পারবা, বড় তাবলিগি হইতে পারবা, বিরাট কিছু হইতে পারবা, নাম আসতে পারে, আসবে তোমার ইসে প্রেসিডেন্টও তোমার মুরিদ হয়ে যেতে পারে, এটা ভিন্ন জিনিস। আর মকবুল হওয়া ভিন্ন জিনিস, মকবুল হওয়ার জন্য আমরুল্লাহ তাওয়াত রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমকে নবীর তরিকায় মানা, আল্লাহর হুকুমকে। তো যেই ব্যক্তি আল্লাহর হুকুমকে নবীর তরিকায় মানবে সে আল্লাহর নিকটে মকবুল হবে, আর যারা মকবুল হবে তারা জান্নাতে যাবে। তো আল্লাহর হুকুম নবীর তরিকার নামাই না মশহুর হওয়া যায়, কি হওয়া যায় মকবুল হওয়া যায় না, বুঝছো বলো না, মনে রাখতে পারবো আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়া মশহুর হওয়া যায়, কি হওয়া যায় না মকবুল হওয়া যায় না। মকবুল হইতে হলে নবীর তরিকা লাগবেই বাবা, এর কোন বিকল্প নাই, এর ভিতরে কোন আপডেট নাই, মানতেই হবে নবীর তরিকা, সুন্নতের রাস্তা। এই জন্য হযরত আনবী রহমতুল্লাহ কাজী সাহেব লিখছেন ব্যালেন্স ঠিক রাখার জন্য। তারপর একটা ঘটনা বলছেন, ঘটনাটা হল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামুল ছিল ফজর নামাজের আগে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ে টহল দিতেন। তখন তো মুসলমান অল্প মুসলমান ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আশেপাশে বসা বাসা, পাকা ঘর তো ছিল না, কাঁচা ঘর, খেজুরি পাতার ঘর, কাঁচা ঘর, বুঝেননি। আল্লাহ রাসূল শুনতেন কোন ঘরে থেকে জিকির করতেছে, কোন ঘর তেলাওয়াত করতেছে, মোনাজাত করতেছে, খুশি হইতেন। কারণ যে কোনো ব্যক্তির যে কোনো মেহনত কাজে লাগলে খুশি হয় না, আলহামদুলিল্লাহ খুশি হয়ে যায়। তার ভিতরে যদি আবার কোনো কিছু দেখতেন ফজরের পরে আবার সাহাবায়ে কেরামকে বসাইয়া নসিহত করতেন। এই জন্য আসর এবং ফজর ইমাম সাহেব কোন দিকে বসে? মুসল্লি ঘুরে বসে কেন? আল্লাহ রাসূল বসতেন। আরব দেশে সব নামাজে বসে, কিন্তু সুন্নত হলো দুই নামাজে, ফজর এবং বসল কি বসল, কিন্তু সুন্নতের নিয়তে বসবে কয় নামাজে? ফজর এবং আসর। আল্লাহ রাসূল বসতেন। তো এমনি ভাবে আল্লাহ রাসূল একবার বাইরে গেছেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলার বাসা বর্তমান যে এখানে যারা হারামে গেছেন, মসজিদ যেখানে মসজিদ নববী ভিতরে ছাতা আছে না, ওই ছাতার মাঝখান বরাবর ছিল, ছাতার শেষ মাথা মসজিদ নববীর সাথে ছিল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাসা ওই যে বাবে আবু বকর যেখানে লেখা, যেখানে আমরা তওয়াফের জন্য ঢুকি, বুঝে আসছে না, ঢোকার সময় বাম পাশে ওখানে একটা কাপড় টান্নো দেখবেন, সবসময় কাপড় টান্নো থাকে, দরজা বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে, ও দরজা ই হয় না, খাও খত আবি বকরিন লেখা আছে। এর এক ইতিহাস আছে। তো যাই হোক, তো আল্লাহ রসুল ঘুরে ঘেরে আসছেন, নামাজ কালাম পড়াইয়া বসাইছেন সব সাহাবাইকরামকে। এই দুজনে আল্লাহ রসুলের কি হন? শ্বশুর আব্বা, তাই না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আমাদের কি মা, আম্মা আমাদের। তো দুজন মেয়েরে বিয়ে করেছিলেন কি আল্লাহ রসুল, তো সেই হিসেবে দুজন কি শ্বশুর আব্বা। আর সাহাবির দিক তো এক নম্বর উনি, দুই নম্বর ইনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আব্বা এক নম্বর, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বর। এই জন্য দুইজনকে বলা হয় শাইখাইন। কি বলা হয়? উম্মতের বড় দুই শাইখ, আবু বকর আমার। তো একজন তো আল্লাহ রাসূলের বাল্যকালের বন্ধু, কে? বয়সের পার্থক্য আড়াই বছর, সর্বদিকটা এক। এটাকে সুফিয়াদের পরিভাষায় বলা হয় নিসবত। কি বলা হয়? আর নিসবত চার প্রকার, তার ভিতরে এক প্রকার নিসবতের নাম হল নিসবতের তাসাবি, শায়খ এবং মুরিদ এক হয়ে যাওয়া, শায়খ আর মুরিদ। তো এই নিসবতের তাসাবি আল্লাহ তাআলা আবু বকরকে দান করেছিলেন। শুধু উনি নবী, ইনি কি উম্মত, আর উম্মতের ভিতরে সিদ্দিক, আর সিদ্দিকের মধ্যে সিদ্দিকে আকবর। আর সিদ্দিকের ব্যাপার বলা হয় যে সিদ্দিকের মাকাম যাইতে 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 যেখানে যা শেষ হয় উঠতে উঠতে ওখান থেকে নবুয়তের মাকাম শুরু হয়। তার অর্থ একেবারে কি মিলা, সীমান্ত কি মেলানো, কার সাথে? সিদ্দিকের সাথে। তাবুকের সিদ্দিক নবী না, কিন্তু ওনার উপরে কারো আর স্থান নাই, মাকাম নাই। সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তাআলা কথা কি বুঝতেছেন? ওমর রাজি আল্লাহ তাআলা একাজীব মানুষ, ওমর রাজি আল্লাহ তাআলাকে আল্লাহ পাকের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইয়ে দিচ্ছেন। যখন নির্যাতন চলতেছিল মুসলমানদের উপরে, তখন আল্লাহ রাসূল আল্লাহকে বলেছিল, আল্লাহ এই দুইটা ওমর আছে এই দেশে, কোন দেশে? আরব দেশে। দুইজনের একজন তুমি আমাদের দাও, আমি তোমার নিকট চাই একজন। তো আল্লাহ তাআলা সেই একজন কারে কবুল করছেন? তো ওমরকে আল্লাহ পাকের থেকে রাসূলুল্লাহ চাইয়ে নিছেন। তো আল্লাহর খাজানায় যেই লোকটা চাওয়া পাওয়া দিচ্ছেন আল্লাহ, কত ভালো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানাও। নবুয়ত যেহেতু চালু থাকলো না, নবুয়ত যদি চালু থাকতো আর নবুয়ত পাইতো কেউ, কে পাইত? ওমর পাইত। কথা বুঝছেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন, তখন আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওমান ইত্তাবাক মিনাল মুমিনিন। আমার হাবিব, আপনাকে দুনিয়ার ভিতরে চলার জন্য প্রত্যেকটা মানুষের মনে রাখবেন, হুজুর মনে রাখবেন, এইটা বলে না লা নাখুবু আমেরিকা অলম না খাবো রুশিয়া, এই বলেন না, ওটা ভিন্ন জিনিস। এই জন্য দোস্ত আপাত কিছু থাকা ভালো জিনিস, বুঝে আসছে না? সবাই রে আমি হক কথা বলি, হক কথা বলে সবাই দুশ্মন বানানো যাবে না। হক কথা বলো হক পাবে, হক কথা বলো ওই হক কথা বলো হক পাবে। তো হকের সাথে বাবা হক কথা যদি হক পাবে বলো, তো কারে সাথে বাবা? হককে আল্লাহ বুঝছো? হক কথা বলবা হক পাবে, তাহলে কারে সাথে বাবা? হককে সাথে বাবা। আর হককে সাথে পেলে কোনো সমস্যা নেই। আর হকের সঙ্গ খতম হয়ে যায় কখন? যখন হক কথা না হক ভাবে বলে। কথা কি বুঝতেছেন নাকি বলেন নাই? হক কথা বলে কিন্তু কিভাবে বলে? না হক বলে, কথা হক তরিকা না হক। এই জন্য আমাদের হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হক বাত হক তরিকা হক নিয়ত, তিনটা হক থাকতে হবে। কয়টা? কথা হক, তরিকা হক, নিয়ত হক। তো বোঝা গেল, তরিকা যদি হক না হয়, কথা হক অথবা নিয়ত যদি হক না হয়, কি হবে? না কাজ হবে না। নারা তকবীর দিল আর আমি চেইতে গেলাম, তারা বললাম যে মারো জুতা তালে তালে, বুঝেন নেই, তরিকা হক হলো না। তরিকা কি হলো? না কথা হক কিন্তু তরিকা হক না, নিয়ত হক না। তিন হকের কোন হক নষ্ট হয়ে গেলে আর কাজ হবে না রে বাবা। এই জন্য আজকাল আমাদের বয়ানে কাজ হয় না কেন, এই তিনটে হক নাই। আর আমাদের আকাবিরিনদের কথার মধ্যে তিনটা হক থাকত এবং নিগরানি করতে থাকতেন যে কোন মুহূর্তে হক না হক না ঢুকে যায়। কারণ না হক ঢুকে গেলে হক নাই, হক নাই মানে কি? আল্লাহ নাই, আল্লাহ নাই তো কিছুই নাই। এই জন্য সবসময় যেন হককে সাথে রাখতে হবে। আর হককে সাথে রাখার তরিকা হল, কথাটা কি হবে? হক হবে, তরিকা হক হবে, নিয়ে হক হবে, বুঝছো? হ্যাঁ
সময় বেশি হয়ে গেছে না?
আচ্ছা আমি খতম করে দিচ্ছি এখন, কি বলতেছিলাম? ও তো তিনটে হক তো বললাম, ওমর রাজি আল্লাহ তালা লাউকানা বাদি নবিয়ান লাকানা উমর। তো ওমরকে আল্লাহ পাকে থেকে রসুল সালাম চাইয়ে নিয়েছেন, এই জন্য ইসলাম গ্রহণ করার পর আয়াতে কারিমা মতিনে হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। দুটা শক্তি, একটা জাহিরি একটা বাতিনি। যুদ্ধের জন্য ধনশক্তি দরকার। আমাদের হুজুররা আফগানিস্তানে ঘুরে আইসা মনে করে দে বিরাট কিছু দেখে আসছি। আফগানিস্তান ভিন্ন জিনিস, বাংলাদেশ ভিন্ন জিনিস। যুদ্ধ করতে দুইটা শক্তি লাগে, জাহিরি শক্তিও লাগে বাতিনি শক্তিও লাগে। এই জন্য তো আল্লাহ পাক ফেরেশতা নাযিল করেছেন। কি কি দরকার ছিল আল্লাহর ফেরেশতা নাযিল করা? আমার হাবে আপনি যথেষ্ট, যান আগে বাড়েন, কিন্তু তা করেন। আল্লাহ কি দিচ্ছেন? যুদ্ধের মধ্যে দেখা যায় সৈন্য আসে, খবর পাইছে যে মুশরিকদের সৈন্য আসতেছে, আল্লাহ বলছেন হ্যাঁ আপনি চিন্তা করেন আমিও ফেরেশতা পাঠিয়ে দিচ্ছি। ওদিক থেকে সৈন্য আসছে, আল্লাহ বলতে পারছেন আমি আপনার মিটার বাড়াই দিচ্ছি। তা বলছেন কি পাঠিয়েছেন? পাগড়ি বান্ধে আসতেছে ফেরেশতা, টেনশন নিয়েন না। কি বান্ধে? পাগড়ি বান্ধে তরবারি নিয়ে আসতেছে। হ্যাঁ আসতে, এখনো যায় দেখবেন বদরের পাশে একটা ইয়ে আছে, পাহাড় আছে, যে পাহাড়ের উপরে কি ফেরেশতা অবতীর্ণ করছিল, জবাল মালায়েক ছিল না? আছে না? যারা দাম যাবেন বদর দেখে আসবেন। এই জন্য আমার ভাই দোস্ত, মানুষ যেন কিতাবাদি বুঝতেই চায় না, যা মন চায় তাই করে, লাভ দেয় আপনার লাভ দেওয়া চিন্তা ফিকির করে লাভ দেব, লাভ দিলেই কথা হবে, চিন্তা ফিকির করে লাভ দিতে হবে। তাহলে আল্লাহর কি দরকার ছিল ফিরেশতা পাঠানোর? তাও মানে তরবারি দিয়া ঘোড়া দিয়া আবার পাগড়ি বান্ধাইয়া, তাই না? মানে সৈন্যের মোকাবেলায় সৈন্য দিয়া। আরে এক জিব্রাইল যদি খালি চিৎকার মারে আজরাইল আল্লাহ পাঠাইতেন, যাও এক চিৎকার মারো কাপড় দিয়ে ভিতরে সবগুলো পানাড়ি গুড়ি বেরিয়ে দিত, পারতেন না? এতগুলো ফেরেশতা পাঠানোর কি দরকার? পাগড়ি পরা ফেরেশতা পাঠানোর কি দরকার? আল্লাহর একটা নিজাম আছে। কি আছে? এই জন্য একটা হলো কুদরতুল্লাহ, একটা হলো আদাতুল্লাহ। কুদরত তো আছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এক জিবরিলের এক চিৎকারের মাধ্যমে। আর যেই জিবরিল আলাইহিস সালাম এতগুলো মানুষ উপরে নিয়ে ফালাই দিয়ে ধ্বংস করে দিয়েছে, এই জিবরিল যে আমাদের মতো এদিকে আলতু ফালতু সরকারকে ধ্বংস করতে কি সময় লাগে? আল্লাহ পাঠাইতে পারেন না? জিবরিলের পাঠাই দিলেন, বাস তুমি এত পাওয়ারফুল যদি হয়ে থাকো জিবরিলের ডাক দাও যে ভাই জিবরাইল আসো, আগে তুমি লুত আলাইহিসসালামের কবরে উপরে উঠে শেষ করেছো, আমাদের এলাকার ভিতরে শয়তানে ঢুকছে, এই জন্য শেষ করো করো। আল্লাহর একটা নিজাম আছে, একটা হলো কুদরতুল্লাহ, একটা হলো আদাতুল্লাহ। মনে রাখবেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু আদাতুল্লাহ অন্য ধরনের, এটাকে বুঝতে হবে। মাঝে মধ্যে আমার মান মনে হয় যে আলেমরা যেন এটা বুঝি না, লাভ দেয় লাভটা দেও চিন্তা ফিকির করে দাও বাবা। তো ওমর রাজি আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করার পর আল্লাহ আয়াত নাযিল কি নাযিল করেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। ওমানিত্তাবাকা মিনাল মুমিনিন, আর মোমেনদের যে জামাত, এই জামাত তো আল্লাহর সাথে মোমেনদের জামাত কেন লাগাইল? তো বোঝা গেল জাহিরি শক্তিও
লাগবে,
বাতিনি শক্তি লাগবে, জাহিরি শক্তি লাগবে, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর মেহরবানি বাইতুল্লাহ শরীফে ওপেন ভাবে নামাজ পড়ার তৌফিক সাহাবে কেরামের হয়ে গেছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন, এই আয়াত নিয়ে যখন জিব্রিল ইসলাম আসছেন তখন এটাও বলে গেছে, হে নবী ইস্তাবশারা আহলুস সামায় বি ইসলামি ওমর, ওমরের ইসলাম মানার কারণে আপনারা যেরকম নারা তাকবীরের ধ্বনিকে বলান করছেন, আসমানের জগতে ফেরেশতারা নারা তাকবীর করছে। এমন মানুষ যার ইসলামের কারণে ফেরেশতারা নারা তাকবীর বলে, যার ইসলামের কারণে ২০ জায়গা আল্লাহ কোরআনে কারীম অবতীর্ণ করছে, বুঝলেন নেই কত ভালো মানুষ। আবু বকর সিদ্দিক তো আবু বকর সিদ্দিক, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বলছে, হে আমার খাতিরে তোমরা কেউ খবরদার আবু বকর কিছু বলো না। আল্লাহ রাসূলের সাথে আবু বকরের সাথে এত কঠিন সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল, অনেক সময় বসে বসে কথা বলতেন দুইজন, বুঝছেন। আল্লাহ তো দুজনের আমল রসুল দেখছেন, ফজর উপরে বসাইয়া আবুকে জিজ্ঞেস, আবু বকর তুমি যে আজকে জিকির করতেছিলা মুনাজাত করতেছিলা একেবারে স্লো আস্তে আস্তে, কি কারণ? তখন কারণটা কত সুন্দর বলছেন, বলছি ইয়া রসুলাল্লাহ আমি যার জন্য করতেছি তিনি তো সামি তিনি বাসির, আমার আল্লাহ কি সামি বাসির, শুনেন দেখে, জানে শুনানোর জন্য বলতেছিলাম তিনি তো শুনতেছেন, কে জোরে বলা লাগে আল্লাহ শুনানোর জন্য এখলাসের সাথে দিকে করতেছেন। আবার আবুকে জিজ্ঞেস আবুক ওমরকে জিজ্ঞেস করেছেন, তুমি অনেক জোরে জোরে দিগলে যে জেরি জেলি জোরে জোরে, তখন আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন যে আমারে শয়তান ভয় পায়, কি ভয় পায়? তো শয়তান যদি ওই দিক রাস্তা দিয়ে আসে আর আমি যদি এই দিকে যাই তো শয়তান তার রাস্তা পরিবর্তন করে ফেলে। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ এই যে মানুষের তো ঘুমায় রাখে শয়তানে, কে হাদিসে আসছে না আজান হয়ে গেলে শয়তান এসে কি ছিটে ফেলে পাউ টেপে খেদমত করে, এই ঘুমান এখনো অনেক সময় আছে জামাতের, আরে গড়ি দেখছি আমি গড়ি দেখা লাগবে না চলেন ঘুমান আমি আপনার খেদমত করে দিচ্ছি, পাউ টেপে কি টেপে পাউ টেপে। বলছি হ্যাঁ কথা তো ঠিক, আমি এই জন্য জোরে জোরে পড়তেছিলাম যাতে করে ও পেদুল বাসানা নয়াতা ঘুমন্ত মানুষকে জাগানো আর শয়তানকে ভাগানো, কারণ শয়তান যখন আমার আওয়াজ শুনতে এই উমর তো জাগিয়ে গেছে তে এলাকায় শয়তান আর থাকবে না, আর শয়তান ভাগবে ঘুমন্ত মানুষ জেগে যাবে আর আল্লাহর ঘরে যাবে, এই জন্য আমি জোরে জিকির করতেছিলাম। নিয়তটা খারাপ না ভালো, বলো না অনেক ভালো। কিন্তু আল্লাহ রাসূল কিছু সময় খামোশ থেকে বললেন যে আবু বকর তুমি আওয়াজটা আর একটু বাড়াই দিও, আর ওমরকে বললেন যে তুমি একটু ঘুমাই দিও, এক শ্বশুরকে বাড়াইতে বলছেন আর এক শ্বশুরকে কমাইতে বলছেন। আমাদের আমাদের মুহাদ্দিসিন যেটা লেখেন সেটা হল এতেদাল, ইসলাম ধর্ম যেহেতু মধ্যম, বাড়তিও নাই ঘাটতিও নাই, মধ্যম পন্থার জন্য আল্লাহ রাসূল এই কথা বলছে, আমভাবে এইটাই পাবেন। কিন্তু আমাদের হাকিম মুহাম্মদ থানবী রহমতুল্লাহ বলেন যে আসলে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালি উম্মতকে আল্লাহ রাসূল একটা সবক দিচ্ছেন, কি দিচ্ছেন? সে সবকটা হলো এই যে উম্মতের সবচেয়ে বড় মানুষ যারা তারাও যদি কোনো কাজ নিজের ইচ্ছায় করে ওইটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আল্লাহ পাকের দরবারে ওই আমল কবুল হয় যেটা সুন্নত তরিকা মোতাবেক হয়। চিঠি দেখে না, চিঠি হ্যাঁ ডাকে দেয় না, এমনি একখান চিঠি দিয়ে দিলেন, ওই ডাকওয়ালারা সিল লাগাইল না, সেটা কি আগে যাবে? হ্যাঁ, তো আপনার আমার আমল যাইতে হবে কোথায়? আল্লাহ পাকের আরশ পাকে। তো ওখানে যাইতে হলে ওই আমলের উপরে রসুলের সুন্নতের সিল লাগবে। কি লাগবে? ওই কি লাগবে? আল্লাহ রসুলের সুন্নতের সিল লাগবে। যে যত বড় হুজুরি হোক, ওই আমলের উপরে যদি আল্লাহ রসুলের সুন্নতের সিল না থাকে ওটা উপরে যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন কমাও, ওনাকে বলছেন বাড়াও। এখন উনি যদি কম করে রসুলের সুন্নত হিসেবে, আর ইনি যদি বাড়ায় কিসের কারণে? রসুলের হুকুমে সুন্নত হিসেবে, তখন ওই আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। অতএব কিয়ামত পর্যন্ত আনে ওয়ালি সমস্ত উম্মতকে হযরত থানভী বলেন, আল্লাহ রাসূল সবক দিছেন যে যার কাম যত ভালো হোক কিন্তু ওই ভালো কাজের উপরে যদি রসুলের সুন্নতের সিল না থাকে তাহলে ওটা আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আর আপনার আমার প্রত্যেকটা আমলকে আল্লাহর দরবারে কবুল করাইতে হইলে কি লাগবে? কিসের সিল মনে থাকবে? হ্যাঁ, সুফি সাবান, পীর সাবান, তাবলিগি হন, জিহাদ করেন, দিন হিসেবে যে যা কিছু করবেন তার উপরে সিল লাগবে কার? রসুলের সুন্নতের সিল। আর আল্লাহ রসুলের সুন্নত 23 বছর দৌড়ে নেব, 23 বছর দৌড়ে নেব এই আল্লাহ রসুলের সিলের সময়। যাই হোক ভাই দোস্ত, সময় একটু বেশি হয়ে গেছে, তো আমি বলতে গেছিলাম মানুষ হল লাহুতি এবং নাসুতি। যতদিন লাহুত নাসুতের ভিতর থাকবে কয়টা শত্রু? দুটো শত্রু, একটার নাম আর একটার নাম শয়তান। এই সপ্তাহে এই মাসে এর উপরে বলতে চেয়েছিলাম কিন্তু বলা তো হলো না। ইনশাআল্লাহ কুরবানির পরে আবার তো আসা হবে ইনশাআল্লাহ, না আল্লাহ হায়াত দিলে ইনশাআল্লাহ আলোচনা করবে এর উপরে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জলদি করো ভাই, এই ওই যে ওই গেটের লোক থাকেন, এই অনেক মানুষ আছে, বয়ান টয়ন শোনার কোনো দরকার নাই, জিকির আজকার নাই, মোনাজাত নাই, আগে যায় মেহমানখানায় বসে থাকে খিচুড়ির জন্য। খিচুড়ি খাও ভাই, কিছু দিনের কথাও শোনো, তাই না? মূলত খিচুড়ি তো পাকানো হয় বাহিরের দিকে, যে মেহমান আছে তাদের জন্য। আর কিছু হচ্ছে রোডের ভিতর করে, এই যে এখন আমি দোয়া করবো, দোয়ার সময় যাই ওইখানে বসে চলে গেছে, আগে যে তারা বসে, এরকম করবেন না কেউ। দোয়া শরীফ হন, ইনশাল্লাহ দোয়া হবে, তারপরে আস্তে ধীরে যান, ভাগ্যে যা আছে পাবেন ইনশাল্লাহ। বুঝা যাচ্ছে? দুরুদ শরীফ পড়ি, তিন চার মজলিস ঘুরতেছে বায়াত হওয়ার জন্য। আচ্ছা ভাই ঠিক আছে, তিন চার মজলিস ঘুরতেছে বায়াত হওয়ার জন্য, ঠিক আছে। সামনে যারা আছেন হাত দেন, যে সমস্ত মা বোনরা আছেন তারা নিয়ত করতে পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم فمن نكث فانما ينكث على نفسه ومن اوفى بما عاهد عليه الله فسيؤتيه اجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب أو كما قال عليه الصلاة والسلام বলেন اے اللہ আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে শিরক থেকে কুফর থেকে বিদআত থেকে কুদৃষ্টি থেকে কুধারণা থেকে এবং গীবত থেকে اے اللہ আমি ওয়াদা করিতেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নাত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব, যাকাত ফরজ হলে যাকাত দিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হলে হজ করিব, জিহাদ ফরজ হলে জিহাদ করিব, দিনের সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক আঞ্জাম দিতে পুরোপুরি চেষ্টা করিব। আয় আল্লাহ আমি বায়াত হইতেছি সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায় নকশবন্দিয়া, সিলসিলায় সরওয়ার্দিয়ার মধ্যে আয় আল্লাহ এই চারো সিলসিলার সমস্ত বুজুর্গানে দিনে রুহানি ফয়েজ আমাকে নসিব কর, আমার ইসলাহের জরিয়া বানাও। আয় আল্লাহ তাদের সাথে হাশরের ময়দানে এবং জান্নাতে একসাথে থাকা নসিব কর। আয় আল্লাহ আমার তওবা এবং বায়াতকে কবুল কর। ভাই কুরবানির সময় আমরা অনেক সময় দেখি মাশাআল্লাহ মাদ্রাসার মধ্যে কুরবানির পশুর চামড়া দিয়ে থাকি। এবছর এখানে আমাদের মাদ্রাসায় বাইতুল উলুমের ছাত্ররা আছে, ইচ্ছা করলে আপনারা এখানে দিতে পারেন, বিক্রি করে টাকা দিতে পারেন, জামিয়াতে দিতে পারেন, এই সুযোগ সবার জন্য আছে ইনশাআল্লাহ। বা যদি এখানে দিতে চান ফোন করবেন, এখানে রফিউদ্দিন সাহেব আছেন, আমাদের মাসুম সাহেব আছেন উস্তাদরা, তাদের নম্বর নিয়ে নেবেন, ফোন করলে যে হুজুর আমি এখানে চামড়া দুই তিনটা তিনটা চারটা পাঁচটা রেখে দিছি, কাউকে পাঠাই দিলেন, অথবা ওখান থেকে রিক্সা দিয়া যদি পাঠাই দেন ইনশাআল্লাহ এখান থেকে, রিক্সা ভাড়া আপনি না দিলে এখান থেকে রিক্সার ভাড়াও দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। আশা করি ইনশাআল্লাহ এই খেদমতের দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। আর জামিয়ার মসজিদের তিন নম্বর ছাদ চলতেছে, এই শনিবারের দিন ইনশাআল্লাহ তাআলা অর্ধেক ছাদ ঢালাই হবে, অর্ধেকের জন্য প্রায় চল্লিশ টনের মতো রড লাগছে, বুঝে আসছে, অর্ধেকে বাইশো ব্যাগ সিমেন্ট লাগতেছে। তো ওই ছাদ ঢালাই হবে, আল্লাহ পাকের নিকট দোয়া করতেছি, কারণ আমরা তো আল্লাহর উপর দোয়ার উপর এই সাহারা আমাদের আশ্রয় কিছু নাই। তো আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন গায়বের খাজানা খুলে দেন, এবং এখানের কাজ তিন তালার কাজ কমপ্লিট হইলে ইনশাআল্লাহ মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ শুরু করার ইচ্ছা, মেয়েদের মাদ্রাসার কাজ শুরু করার ইচ্ছা, মাদ্রাসা হালিমা সাদিয়া আল্লাহ পাক চাই তো ইনশাআল্লাহ। ওখানে ছেলেদের মাদ্রাসা শুরু হয়ে গেছে, তাই সিল পর্যন্ত এবছর প্রায় দেড়শোর মতো ছাত্র আছে, হেফজ মক্তব নাজরা কিতাবখানা মিলে রমজান শরীফের পরে ওখানে তাহাসুস খোলার ইচ্ছা আছে। তার জন্য আমি ঘোষণা করছিলাম গত মাসে আমাদের কিতাবাদি দরকার, কারণ বাচ্চাদের তো কিতাব পড়তে হবে, কিতাব লাগবে। এই জন্য যারা সৎকায় জারিয়ার ভিতরে শরীক হতে চান মাদ্রাসার অফিসে, মাদ্রাসার কিতাব বাবদ লেখাইয়া রশিদ নিয়ে নেবেন, নিজের তৌফিক অনুযায়ী 10,000-20,000 যে যা পারেন, কারণ অনেক টাকার কিতাব লাগবে, আর এসবগুলোই আসলে তো কাজে লাগবে। গত মাসে আমি বলছিলাম যে এই মাসিক ইস্তেমার খানার ভিতরে শরীফ হওয়ার জন্য যার যার তৌফিক অনুযায়ী দিবেন, আমি বলছিলাম যে আমি বক্স বানাই দিব, কিন্তু আমি তা বানাইতে পারিনি, কথা বুঝছেন? ইনশাআল্লাহ দেখি সামনে পারি কিনা, বুঝে আসছে? কারণ আমি নিজে একটু অসুস্থ, ডাক্তার নিকটে দৌড়দৌড় করতেছি, আজকেও গেছি ডাক্তার নিকটে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে পুরোপুরি সেবা দান করেন, আপনাদের জন্য দোয়ার তৌফিক হয়, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করেন। দরুদ শরীফ পড়ে দোয়া হবে। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا الله يا الله أي محبوب پاک مہربانی کرے اپنی আমাদের সকলকে maaf করে দেন। আল্লাহ ভুল করছি অন্যায় করছি, আল্লাহ বুঝে করছি না বুঝে করছি, আল্লাহ নফস শয়তানের ধোকায় করছি, আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে maaf করে দেন। আপনি maaf না করলে আমাদের কোনো উপায় নাই মাওলা, আল্লাহ আপনি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যার যে পরিশানি আছে দূর করে দেন, আল্লাহ যার যে হাজত আছে আপনি পুরো করে দেন, আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন, আল্লাহ যাদের আওলাদ নাই আওলাদ দিয়ে দেন, আয় আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দিয়ে দেন, যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে দেন, আয় আল্লাহ সকলের দিলে সমস্ত নিয়ে আপনি পুরো করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাঝা খানকা আছে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের এই মসজিদ মাঝা খানকা এবং এখানে জামিয়া আশরাফুল মাদারিস জামে মসজিদ আশরাফ খানকা শেখ জাকারিয়া নির্মাণাধীন মাঝা হালিমা সাদিয়া, আয় আল্লাহ সবগুলোকে আল্লাহ গায়বের খাজানা খুলে দিয়ে আয় আল্লাহ আপনি তাকমিল পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা এর সাথে জড়িত আছেন জান দিয়া মাল দিয়া দোয়া দিয়া পরামর্শ দিয়া আল্লাহ তাদেরকে দুনিয়াও দিয়ে দেন আখিরাতও দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আজকে এই অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন, তাদের সকলকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আয় আল্লাহ বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনার বান্দার এখানে আসছেন, আল্লাহ দুনিয়ার কোনো মকসদে আসে নাই, এখানে ভালো কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, আল্লাহ একমাত্র আপনার সন্তুষ্টির জন্য একমাত্র আপনাকে পাওয়ার জন্য আয় আল্লাহ আপনি মেহরবানি করে আপনি আমাদের সকলের জন্য হয়ে যান, আয় আল্লাহ আপনি হয়ে যান, আয় আল্লাহ আমাদের সকলকে আপনি আপনার বানায় নেন, আয় আল্লাহ আমাদের কাউকে আপনি মাহরুম করেন না মাওলা। আল্লাহ বড় বড় মদ্যপায়ী মানুষকে আপনি ফখরে আউলিয়া বানায় দিয়েছেন, ডাকাতের সর্দারকে আপনি ফখরে আউলিয়া বানায় দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করলে আপনার কোনো ক্ষতি হবে না মাওলা, আল্লাহ আপনি মেহরবানি করে আমাদেরকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।